ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভেচ্ছা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আমি জয়তী দাশগুপ্ত। বাংলাদেশে আর ভারতে এখন রবিবার রাত, আর ওয়াশিংটনে এখন রবিবার দুপুর। আজকের অনুষ্ঠানে শুনবেন ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
জেলার একটি আদালত এক কৃষককে সন্ত্রাসী বানিয়ে ক্রস ফায়ারে হত্যার অভিযোগে দুই পুলিশ কর্মকর্তা সহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারির পরোয়ানা জারি করেছে।
আর শুনবেন মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
সিরিয়া প্রশ্নে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে লন্ডন ওয়াশিংটন সম্পর্কে হতাশা তৈরি হয়েছে।
এছাড়াও রয়েছে কলকাতা থেকে গৌতম গুপ্তের একটি রিপোর্ট।
8ই নভেম্বর এক ধাক্কায় বাতিল করে দেয়া হলো প্রায় 14 লক্ষ কোটি টাকা মূল্যের বড় নোট।
তবে প্রথমেই রয়েছে যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আহসানুল হক। ওয়াশিংটনে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে বিক্ষোভকারীরা ধ্বনি দিয়েছেন দেয়াল নয় সেতুবন্ধন চাই। প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোর সাথে আমেরিকার দক্ষিণ সীমান্তে দেয়াল তোলার যে প্রতিশ্রুতি দিয়েছেন তারই প্রেক্ষাপটে এই বিক্ষোভ। ট্রাম্প নির্বাচনী প্রচারাভিযানের সময় মেক্সিকান অভিবাসীদের অপরাধী এবং ধর্ষণকারী বলে বর্ণনা করেছিলেন এবং তাদের অনুপ্রবেশ ঠেকানোর জন্যে দেয়াল নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। শনিবার রাতে বিক্ষোভকারীরা রাজধানীতে হোয়াইট হাউসের সামনে মোমবাতি জ্বালিয়ে অবস্থান নেয় এবং পরে পেনসিলভেনিয়া এভিনিউয়ে ট্রাম্পের হোটেলের দিকে মিছিল করে যায়। তারা ধ্বনি দিচ্ছিল, আমরা প্রেসিডেন্ট ইলেক্টকে প্রত্যাখ্যান করি। সে সময় ওই এলাকার রাস্তা বন্ধ হয়ে যায়, পুলিশ যানবাহনগুলোকে বিকল্প রাস্তায় ঘুরিয়ে দেয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় আরও বিক্ষোভ হয়েছে। নিউ ইয়র্কে 2000-এরও বেশি সংখ্যক মানুষ ম্যানহাটনের ইউনিয়ন স্কোয়ার থেকে ট্রাম্প টাওয়ারের দিকে মিছিল করে যায়। প্রেসিডেন্ট ইলেক্টের নিজস্ব ভবন ট্রাম্প টাওয়ারে তিনি তার ট্রানজিশন টিমের সাথে বৈঠক করছিলেন। সারা দেশের বিভিন্ন জায়গায় এবং ফেসবুকের মাধ্যমে আরও বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছে। নিউ ইয়র্কের বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড বহন করছিলেন যাতে লেখা ছিল ব্ল্যাক লাইভস ম্যাটার এবং নট মাই প্রেসিডেন্ট। তারা বলছেন তাদের আশঙ্কা ট্রাম্পের শাসনকালে এদেশে নাগরিক অধিকার লঙ্ঘিত হবে এবং অশান্ত পরিস্থিতি তৈরি হবে। লস অ্যাঞ্জেলেসেও প্রায় 6000 মানুষ বিক্ষোভ করেছেন। সিরিয়া প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্যে ব্রিটেন এবং আমেরিকার সম্পর্কে হতাশা তৈরি হতে পারে, বিস্তারিত জানিয়েছেন লন্ডনে অবস্থানরত আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
মাত্র 3 দিন আগে ডোনাল্ড ট্রাম্প তেরেসা মেয়ের টেলি কথোপকথনে দুদেশের সম্পর্ক নিয়ে উচ্ছ্বাস তৈরি হয়েছিল। ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া প্রথম সাক্ষাৎকারে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে তিনি সিরিয়ার বিদ্রোহীদের প্রতি সমর্থন প্রত্যাহার করবেন। প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতাচ্যুত করার বদলে আইএসকে নির্মূল করাই হবে তার অন্যতম অগ্রাধিকার। ট্রাম্প বলেন, আসাদ সরকারকে আক্রমণ করলে তার শেষ পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে লড়াই হয়ে যেতে পারে। এর পাশাপাশি সুন্দর চিঠি পাঠানোর জন্য ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানান ট্রাম্প। ব্রিটেন মনে করে ট্রাম্পের এই মনোভাব রাশিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধ সংগঠনের অভিযোগ এনেছেন। এই পরিস্থিতিতে ট্রাম্পের অবস্থান পরিবর্তনের জন্য ব্রিটেন কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে। ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে সাক্ষাতের জন্য ওয়াশিংটন যাচ্ছেন বরিস জনসন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, লন্ডন।
বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে রবিবার ভোরে আবারও এক হিন্দু পরিবারের বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঢাকা থেকে জহুরুল আলম।
সম্প্রতি নাসিরনগরের উপদ্রুত এলাকা সফর করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সেখানকার হিন্দু সম্প্রদায়ের লোকদের নিরাপত্তা বিধান এবং দোষীদের শাস্তির ব্যবস্থা করার আশ্বাস দেওয়ার মাত্র কয়েকদিনের মধ্যে রোববার এ ঘটনা ঘটল। পুলিশ জানিয়েছে, পেশায় জেলে ছোট্টুলাল দাসের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় কেউ হতাহত হন নাই। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে। এর আগে 2 দফা ওই এলাকায় দুর্বৃত্তরা হামলা চালিয়ে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের অন্তত 11টি মন্দির ভাঙচুর চালায় এবং তাদের শতাধিক ঘরবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। এতে আহত হন অনেকে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ এ পর্যন্ত 78 জনকে গ্রেপ্তার করেছে। সংখ্যালঘুদের পর সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় হামলার প্রতিবাদে রোববার ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ হয়েছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের কুষ্টিয়া জেলার একটি আদালত একজন কৃষককে সন্ত্রাসী বানিয়ে ক্রসফায়ারে হত্যার অভিযোগে দুই পুলিশ কর্মকর্তা সহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ঢাকা থেকে জহুরুল আলম।
রোববার কৃষক দাউদ হোসেন হত্যা মামলার বিচার কাজ শুরু হলে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, এসআই রবিউল ইসলাম এবং কনস্টেবল ফারুক হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারির পরোয়ানা জারি করল আদালত। বাংলাদেশে এই প্রথম কোন আদালত আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ নিল। আদালত সূত্র জানায়, 2007 সালের 19 জানুয়ারি কৃষক দাউদকে বাড়ি থেকে ওই তিন পুলিশ সদস্য ধরে নিয়ে যায়। পরে পুলিশ তাকে ছেড়ে দিতে মোটা অঙ্কের উৎকোচ দাবি করে। দাউদের পরিবার টাকা দিতে অস্বীকৃতি জানালে পরদিন 20 জানুয়ারি তাকে ক্রসফায়ারে হত্যা করে পুলিশ। দাউদের স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে আদালত এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করে। উল্লেখ্য, দেশ বিদেশি মানবাধিকার সংস্থাগুলো বহুদিন যাবৎ বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং দোষীদের বিচার দাবি করে আসছে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
ভারতে বাতিল নোটের বদলে নতুন রুপির নোট ব্যাংক এবং এটিএমগুলোতে পৌঁছে দেবার কাজ কতটা কঠিন সে সম্পর্কে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন গৌতম গুপ্ত।
ভারতবর্ষের অর্থনীতিতে রয়েছে 17 লক্ষ কোটি টাকার কাগজের নোট, যার 80% 1,500 টাকার। অর্থাৎ কিনা 8ই নভেম্বর এক ধাক্কায় বাতিল করে দেয়া হলো প্রায় 14 লক্ষ কোটি টাকা মূল্যের বড় নোট। এবার ওই টাকা বদলে দিতে যে 3 সপ্তাহ সময় অনায়াসেই কেটে যাবে সে কথা শেষ পর্যন্ত কবুল করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। ওই টাকার মধ্যে গত 5 দিনে ব্যাংকে জমা পড়েছে মাত্র 2,50,000 কোটি টাকা। দেশ জুড়ে ব্যাংক কাউন্টার আর 2,15,000 এটিএম এর মাধ্যমে নতুন টাকা দেওয়াটা যে অতি কঠিন কাজ সেটা বোঝাই যাচ্ছে। ব্যাংক আর এটিএম এ ঘন ঘন এখন টাকা ফুরিয়ে যাচ্ছে। ক্যাশ ভ্যানের অভাবে ট্রাঙ্কে করে টাকা পাঠানো হচ্ছে ট্যাক্সি ধরে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতে এখনও গড়ে প্রতি 1.5 মিনিটে একজন যক্ষ্মা রোগীর মৃত্যু হয় আর প্রতি বছর এই রোগে আক্রান্ত হয় 28 লক্ষ মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই সমীক্ষা রিপোর্ট নিয়ে উদ্বিগ্ন ভারতের কেন্দ্র সরকার। এ বিষয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন পরমাশিস ঘোষ রায়।
ভারতে এখনো গড়ে প্রতি 1.5 মিনিটে একজন টিবি বা যক্ষ্মা রোগীর মৃত্যু হয়। বছরে আক্রান্ত হন 28 লক্ষ মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই সমীক্ষা রিপোর্ট দেখে উদ্বিগ্ন কেন্দ্রের সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে তার নির্দেশ, আগামী 2015 সালের মধ্যে দেশে থেকে যক্ষ্মা দূর করতে হবে। সেই মতো যক্ষ্মা রুখতে এবার জোর কদমে নামছে কেন্দ্রের সরকার। নিয়মিত ওষুধের পাশাপাশি এবার বিশেষ টিকা প্রয়োগের পরীক্ষামূলক প্রস্তুতিও শুরু হয়েছে। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিদেশের বেশ কয়েকটি দেশে ব্যবহৃত 3টি বিশেষ ওষুধের ক্লিনিক্যাল ট্রায়ালও শুরু হবে বলে ঠিক হয়েছে। পরমাশিস খোসায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ইরাকের সেনাবাহিনী বলছে তারা ইসলামিক স্টেটের জঙ্গিদের হাত থেকে নিমরুদের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। ইরাকের জয়েন্ট অপারেশনস কমান্ড বলছে সেনাবাহিনীর 9th ডিভিশন নিমরুদ শহর সম্পূর্ণ মুক্ত করেছে। শত্রুপক্ষের অনেকে হতাহত হবার পর ভবনগুলোতে ইরাকের পতাকা উত্তোলন করেছে। নিমরুদ প্রাচীন অসিরীয় রাজধানী। ইরাক সরকার গত বছর জানিয়েছিল যে শহরটি জঙ্গিরা ধ্বংস করেছে। সেনাবাহিনী কি প্রত্নতাত্ত্বিক কারণে গুরুত্বপূর্ণ জায়গাগুলো পুনর্দখল করেছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 2015 সালের এপ্রিল মাসে ইসলামিক স্টেটের পক্ষ থেকে প্রকাশিত ভিডিও চিত্রে দেখানো হয়েছিল পুরাকীর্তির স্থানগুলোতে লোকেরা দেয়ালের কারুকাজগুলো ইলেকট্রিক ড্রিল দিয়ে ভাঙচুর করছে। নিমরুদ মসুল শহর থেকে 30 কিলোমিটার দক্ষিণে, যেখানে ইরাকি সেনা এবং বিশেষ বাহিনী নিয়ন্ত্রণ নেবার জন্যে ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়ছে। বিশ্ব সংবাদ শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে এবং 1575 কিলোহার্টজে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় বিশ্বের জলবায়ু বিশেষজ্ঞদের খানিকটা চিন্তিত করে তুলেছে। এ সম্পর্কে ভয়েস অফ আমেরিকার স্টিভ ব্যারাগোনার প্রতিবেদনটি পরিবেশন করছেন রোকিয়া হায়দার ও আনিস আহমেদ।
পরিবেশবিদরা খানিকটা বিচলিত বোধ করছেন এ কথা ভেবে যে জলবায়ু পরিবর্তন সম্পর্কে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঠিক কী করতে যাচ্ছেন। জলবায়ু পরিবর্তনকে কোনো রকম বড় সমস্যা বলে ট্রাম্প মনে করেন না, বরঞ্চ তিনি বলছেন যে তিনি কয়লা খনিগুলো আবার চালু করবেন এবং জলবায়ু বিষয়ক প্যারিস চুক্তি থেকে বেরিয়ে আসবেন, পরিবেশ সম্পর্কিত নিয়মগুলো বাতিল করবেন। কিন্তু সেরকমটি তিনি আদৌ করবেন কিনা সে নিয়ে প্রশ্ন উঠছে।
হ্যাঁ, আসলে তিনি কতটুকু কি করবেন সেটা অনেকখানি নির্ভর করছে তার পরামর্শকদের উপর। কেবল পরিবেশগত কারণেই নয়, অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকেও এই বিষয়টির বিশ্লেষণ প্রয়োজন। অর্থনীতিবিদরা বলছেন যে জীবাশ্ম জ্বালানি থেকে জ্বালানি বাজার ক্রমশই সরে আসছে নবায়নযোগ্য জ্বালানির দিকে, সেদিক দিয়ে এটা ট্রাম্পের জন্য খানিকটা হিতে বিপরীত হতে পারে।
হ্যাঁ, কারণ ট্রাম্প যদিও আমেরিকায় আরও চাকরির সুযোগ সৃষ্টি করে দেওয়ার সংকল্প প্রকাশ করেছেন, তার জলবায়ু নীতির কারণে যুক্তরাষ্ট্রের বহু চাকরি শেষ পর্যন্ত চীনে চলে যাবে। সিয়েরা ক্লাবের নির্বাহী পরিচালক মাইকেল ব্রুন ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবার এই ঘটনাকে আমাদের পরিবেশ এবং ভবিষ্যৎ সম্পর্কে তাঁর কথায় বিপর্যয়মূলক বলে বর্ণনা করছেন। তিনি বলেন, ট্রাম্প হচ্ছেন বিশ্বের একমাত্র নেতা যিনি এই বৈজ্ঞানিক সহমতকে নাকচ করে দিচ্ছেন যে জলবায়ু পরিবর্তন একটি বাস্তবতা এবং এর কারণ হচ্ছে মানুষ।
আর এটা এখন সকলেরই বোঝার প্রয়োজন যে বিশ্বের গড় তাপমাত্রা শিল্পযুগ পূর্ববর্তী সময়ের চাইতে প্রায় 1 সেলসিয়াস বেড়ে গেছে। এ প্রসঙ্গে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলের অধ্যাপক ড্যান ক্যামেন বলেছেন, বিশ্বের উষ্ণতা 2 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর আগেই মানবজাতিকে ওই বিপর্যয়কর পরিস্থিতি এড়ানোর চেষ্টা করতে হবে। বর্তমান অবস্থা চলতে থাকলে তাপমাত্রা 2050 সালের আগেই 2 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে, আর ঠিক এই সময়টিতে যখন তাপমাত্রা নির্গমন কমাতে হবে। ট্রাম্পের এই প্রস্তাব ঠিক বিপরীত কথা বলা হচ্ছে কিন্তু তার প্রস্তাবে।
হ্যাঁ, এই জন্যই মাইকেল ব্রুন বলছেন যে সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু আন্দোলনের সঙ্গে বাজারের একরকম সম্পৃক্ততা লক্ষ্য করা যাচ্ছে যা আগে কখনো দেখা যায়নি। যুক্তরাষ্ট্র হচ্ছে বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের উৎপাদক। প্রাকৃতিক গ্যাসের মূল্য কমে যাওয়ায় জ্বালানির বাজার থেকে কয়লা বিতাড়িত হয়েছে। ব্রুন বলছেন, কয়লা আর কখনো ফিরে আসবে না জ্বালানির প্রধান উৎস হিসেবে।
এটা কিন্তু কেবল তারই মতামত নয়, ওয়েস্ট ভার্জিনিয়া দেশের বৃহত্তম কয়লা উৎপাদক তথা সেখানকার বৃহত্তম বিদ্যুৎ প্রকল্পের পরিচালকও ঠিক সেটাই মনে করছেন। চার্লসন গ্যাজেট মেলের মতে, গত অক্টোবর মাসে জ্বালানি বিষয়ক শীর্ষ বৈঠকে পরিচালক চার্লস প্যাটন বলেছেন, এই সময়ে নতুন করে কয়লার চুল্লি বসানো যায় না কারণ তা অর্থনৈতিকভাবে সম্ভব নয়। প্রাকৃতিক গ্যাসের দাম কমে যাওয়ায় নবায়নযোগ্য জ্বালানির খরচ আরও কমেছে, যেমন 7 বছরের তুলনায় এখন বায়ুশক্তি 60% কমে গেছে। বড় আকারের সৌরশক্তি এখন আগেকার তুলনায় 60% কম। অনেক ক্ষেত্রেই বায়ু এবং সৌরশক্তি এখন প্রাকৃতিক গ্যাসের চাইতে অনেক সস্তা।
আরেকটা কথা, গত বছর যুক্তরাষ্ট্র অন্য যে কোনো সূত্রের চাইতে জ্বালানি শক্তি উৎপাদন করেছে বায়ু শক্তি দিয়ে। দ্বিতীয় স্থানে ছিল প্রাকৃতিক গ্যাস এবং তারপর সৌরশক্তি।
আর বিশ্বব্যাপী জ্বালানি কোম্পানিগুলো নবায়নযোগ্য জ্বালানি শক্তির নেমে আসা এই দরের কারণে অন্যদিকে ঝুঁকছে। দুবাই সম্প্রতি ঘোষণা করেছে যে তারা বড় আকারের সৌর বিদ্যুৎ চুল্লি নির্মাণ করছে। এখানে মনে রাখা দরকার, দুবাই হচ্ছে এমন একটি দেশ যারা প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ।
হ্যাঁ, এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মধ্যপ্রাচ্য ও আফ্রিকার জন্য দূত ক্যামেন বলছেন যে আমেরিকান কোম্পানি এবং আমেরিকান চাকরির সম্প্রসারণের সুযোগ নবায়নযোগ্য জ্বালানি শক্তির মধ্যেই নিহিত। আর ট্রাম্প যদি কয়লা শিল্পকে আবার দাঁড় করাতে যান তা কিন্তু অর্থনৈতিক সুযোগ হারানোরই নামান্তর হবে। যুক্তরাষ্ট্রের জ্বালানি শক্তি বিষয়ক তথ্য বিভাগের মতে, শিল্পোন্নত বিশ্বে জ্বালানি চাহিদা 2040 সাল নাগাদ 18% বাড়বে, কিন্তু উন্নয়নশীল দেশগুলোতে বাড়বে 71%।
তিনি আরও বলেছেন যে তিনি এখন এই যে 20টি দেশের প্রতিনিধিদের নিয়ে মরক্কো জলবায়ু সম্মেলন চলছে, সেখানে তিনি তাদের সাথে দেখা সাক্ষাৎ করেছেন এবং বলছেন এই সব দেশ অর্থাৎ এই 20টি দেশ যারা মরক্কো সম্মেলনে অংশ নিচ্ছেন তাদের লক্ষ্যমাত্রা হচ্ছে যে 2000 1930 সাল নাগাদ বিশুদ্ধ জ্বালানি শক্তি উৎপাদন এবং তা ব্যবহারের মাত্রা 50% বাড়িয়ে দেওয়া, সেখানে নিয়ে যাওয়া, এবং তারা সবাই চায় যে যুক্তরাষ্ট্রের তৈরি প্রযুক্তি, যুক্তরাষ্ট্র যেসব প্রযুক্তি নির্মাণ করছে সেগুলো তারা কিনতে চায়।
যুক্তরাষ্ট্রের যে প্রযুক্তি, সেই প্রযুক্তি ব্যবহারের কিন্তু যে চাহিদা সেটা বৃদ্ধি পাচ্ছে।
যেমন সৌরশক্তির ক্ষেত্রে, সৌরশক্তির যে শিল্প আর কি, সেখানে চীনা, তাইওয়ান এবং কোরিয়ান কোম্পানিগুলো তাদের প্রাধান্য বেশি।
এবং এটাও বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র জ্বালানি সংরক্ষণের ক্ষেত্রে একটা বড় রকমের সুযোগ সৃষ্টি করেছে, যেখানে বড় রকমের বিনিয়োগেরও সুযোগ রয়েছে। তো ট্রাম্প একসময় টুইটারে বলেছিলেন যে চীন এই গ্লোবাল ওয়ার্মিং বলেন কিংবা বিশ্বে উষ্ণায়ন যেটা বলা হয় সেটা তৈরি করছে, কিন্তু আসলে ব্যাপার হচ্ছে এই যে চীন এ ব্যাপারে অত্যন্ত সতর্ক যে জলবায়ু যে পরিবর্তন হচ্ছে যাতে সেটা না হয়, সে ব্যাপারে অত্যন্ত সতর্ক। কাজেই বলা হচ্ছে যে আমাদের কাছেও এরকম কোন কারণ নেই যে এ ব্যাপারে আমরা সতর্ক হব না।
আবার এই ক্ষেত্রে বলা হচ্ছে যে ট্রাম্পের যে নীতি, যেটা তিনি ওই যে কয়লা উৎপাদন কথা বলছেন, বিভিন্ন অন্য বিকল্প জ্বালানির কথা বলছেন, সেগুলো যদি হয় তাহলে কিন্তু চীনের থেকে যুক্তরাষ্ট্র পিছিয়ে পড়বে।
হ্যাঁ, সেই প্রতিযোগিতায় চীন জিতে যাবে,
জিতে যাবে।
কাজে কয়লা উৎপাদনের যে বিষয়টি দিকে ট্রাম্প নজর দিচ্ছেন, আমার মনে হয় আপনিও একমত হবেন যে সেটা সম্ভবত তার ভোটারদের দিকে দৃষ্টি রেখে
আকৃষ্ট করার জন্য, কিন্তু এখন বাস্তবে তার রূপায়ণ কতটুকু সম্ভব হবে সেটাই এখন দেখার।
সত্যি এখন যখন তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তখন নিশ্চয়ই এই সব বিষয়ে চিন্তা ভাবনা তিনি করবেন, বিবেচনা করবেন।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এই সপ্তাহের হ্যালো ওয়াশিংটনের টপিক হল নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সম্ভাব্য নীতিমালা। অনুষ্ঠানে আপনারা সবাই যোগ দেবেন, প্রশ্ন করবেন আর জিজ্ঞাসা তুলে ধরবেন। আপনাদের সবার আমন্ত্রণ রইল। একটি নতুন সমীক্ষায় দেখা গেছে যে 20 বছর ধরে 7,000-এরও বেশি প্রাকৃতিক দুর্যোগে প্রায় 1 কোটি মানুষের মৃত্যু হয়েছে। জেনিভা থেকে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা লিজা স্ক্লাইনের এই রিপোর্টটির অংশবিশেষ আগেও প্রচারিত হয়েছে, আজ শুনুন তার পূর্ণাঙ্গ একটি রিপোর্ট। 1996 থেকে 2015 সালের মধ্যে প্রাকৃতিক দুর্যোগ এবং ক্ষয়ক্ষতির কারণে দারিদ্র ও মৃত্যু, এই শিরোনামে প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে যে 90%-এরও বেশি প্রাকৃতিক দুর্যোগজনিত মৃত্যু হয়েছে অপেক্ষাকৃত স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলিতে। 20 বছরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে যে অধিকাংশ ক্ষেত্রেই মৃত্যুর কারণ হল ভূমিকম্প এবং সুনামি জলোচ্ছ্বাস ও ঝড়। এরপর হলো গিয়ে জলবায়ু সম্পর্কিত বিপর্যয় যা বছরের পর বছর ধরে দ্বিগুণ আকার ধারণ করেছে। তবে রিপোর্টটি আরও জানিয়েছে যে বিগত 15 বছর ধরে খরা, তাপপ্রবাহ, বন্যা ও ঝড়সহ আবহাওয়া সংক্রান্ত বিপর্যয়ই মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। জাতিসংঘের মহাসচিবের দুর্যোগ বিষয়ক দপ্তরের বিশেষ প্রতিনিধি রবার্ট গ্লাসার জানিয়েছেন যে এই সব মৃত্যু আর জলবায়ু পরিবর্তনের মধ্যে একটা সম্পর্ক রয়েছে এবং সেই সঙ্গে আয় ও উন্নয়ন মাত্রা বিকাশের মধ্যেও একটা যোগসূত্র পাওয়া গেছে। গ্লাসার বলেন যে জলবায়ু এবং আবহাওয়া পরিবর্তনের ফলে অনেক সমস্যার উৎপত্তি হয়েছে, কিন্তু দুঃখের বিষয় হল এই যে যেসব দেশগুলি জলবায়ু পরিবর্তনজনিত সমস্যার জন্য যত কম দায়ী, দেখা গেছে যে এই ঘন ঘন ঘটে যাওয়া এবং ক্রমবর্ধমান জলবায়ু ও খারাপ আবহাওয়া সম্পর্কিত ঘটনার জন্য সেই সব দেশগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। উদাহরণস্বরূপ হাইতির কথা উল্লেখ করে তিনি বলেন যে 2010 সালে এক ভয়ঙ্কর ভূমিকম্পে এই দেশ
অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং গত সপ্তাহে ঘূর্ণিঝড় ম্যাথিউসের কারণে অন্যান্য যে কোনো দেশের তুলনায় হাইতিতেই সবথেকে বেশি মানুষ মারা গিয়েছে। তিনি বলেন যে বিভিন্ন দেশে প্রাকৃতিক দুর্যোগের কারণে যেসব মানুষের মৃত্যু হয়েছে সে সম্পর্কে একটি তালিকা প্রকাশিত হয়েছে। এই তালিকার শীর্ষে রয়েছে হাইতি এবং এরপরে রয়েছে ইন্দোনেশিয়া এবং মায়ানমার। যদিও অপেক্ষাকৃত ধনী দেশের নাম এই তালিকাভুক্ত হয়নি, রিপোর্টে বলা হয়েছে যে ধনী দেশগুলির অর্থনৈতিক ক্ষতির পরিমাণ বছরে প্রায় $40,000 কোটি বেশি। বেলজিয়ামে অবস্থিত সেন্টার ফর রিসার্চ অন এপিডেমিওলজি অফ ডিজাস্টার সংস্থার কর্মকর্তা দেবারতি গুহসাপির ভয়েস অফ আমেরিকাকে জানান যে আফ্রিকার সাহারা অঞ্চল, আফগানিস্তান এবং অন্যান্য দেশে অভিবাসনজনিত সমস্যার সঙ্গে নাগরিক দ্বন্দ্ব এবং জলবায়ু সম্পর্কিত ঘটনার একটা যোগাযোগ রয়েছে। তিনি বলেন যে আফ্রিকার সাহারা অঞ্চল, ইরিত্রিয়া, ইথিওপিয়া অথবা সুদানে ঘন ঘন বন্যা আন্তর্জাতিক অভিবাসনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেন যে এই রিপোর্টে ধনী ও দরিদ্রের মধ্যে অসমতা লক্ষ্য করা গেছে। তিনি আরও বলেন যে বিত্তশালী দেশগুলি প্রাকৃতিক দুর্যোগে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং অপেক্ষাকৃত গরিব দেশগুলিকে দাম দিতে হয় তাদের দেশের মানুষের মূল্যবান জীবন দিয়ে। এখন শুনবেন সম্পাদকীয়। এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন রয়েছে।
যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন দক্ষিণ কোরিয়ার রাজধানী সৌলে ভাষণদানকালে বলেন, উত্তর কোরিয়া তার স্বেচ্ছাচারী এবং দমনমূলক নীতি প্রত্যাহার করা অব্যাহত রেখেছে। তিনি বলেন, তার কথায় এই সরকার তাদের দেশে বিশাল রাজনৈতিক বন্দী শিবির চালু রেখেছে। এই সরকার বস্তুত তার নাগরিকদের সব ধরনের মৌলিক অধিকার অগ্রাহ্য করে চলেছে। তারা নজরদারি এবং যে কঠোর সেন্সরশিপের নজির গড়েছে তা বর্তমান আধুনিক সময় তুলনাহীন। উত্তর কোরিয়ার সরকার তার জনগণের সুখ স্বাচ্ছন্দ্যের পরিবর্তে তার পরমাণু অস্ত্র ও মিসাইল কর্মসূচির প্রতি অগ্রাধিকার দিয়ে থাকে এবং বিশ্বে এটিই একমাত্র সরকার যারা একবিংশ শতাব্দীতে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। মিস্টার ব্লিংকেন বলেন, যুক্তরাষ্ট্র এই হুমকির বিরুদ্ধে আমাদের জনগণকে এবং মিত্রদের রক্ষায় চুক্তির বাধ্যবাধকতা মানতে পরিপূর্ণ প্রতিরক্ষা ক্ষমতায় নিশ্চিত অতিরিক্ত বাধা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। যুক্তরাষ্ট্র তার মিত্রজোট উত্তর কোরিয়াকে পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে মেনে নেবে না। কূটনীতি, বাধা প্রদান এবং চাপের মাধ্যমে আন্তর্জাতিক সমাজ উত্তর কোরিয়ার বিরুদ্ধে সমন্বিত এবং দীর্ঘমেয়াদী অভিযান পরিচালনা করবে যতক্ষণ না তারা অর্থবহ পরমাণু মুক্ত আলোচনায় ফিরে আসে। উত্তর কোরিয়া কর্তৃক এবছর কতগুলি পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবার কারণে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ায় থার্ড মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। যুক্তরাষ্ট্র এছাড়াও জাপানের সঙ্গে মৈত্রী সহযোগিতা চুক্তি নবায়ন করেছে, যার কারণ জাপান বর্তমানে উত্তর কোরিয়ার প্রয়াস হুমকির লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে। মৈত্রী চুক্তির নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে, যে নীতিমালায় বিগত 17 বছর ধরে কোনো পরিবর্তন আসেনি। উত্তর কোরিয়ার কূটনৈতিক অবস্থান দুর্বল হওয়া অব্যাহত থাকবে কারণ তাদের আচরণে একাকিত্ব বাড়বে এবং বিশ্বজুড়ে নিন্দা অব্যাহত থাকবে। এবছরের শুরুতে যুক্তরাষ্ট্র চরম মানবাধিকার লঙ্ঘনের দায়ে কিম জং উন এবং অপর 14 জন শীর্ষ কর্মকর্তাকে শনাক্ত করেছে। এছাড়াও উত্তর কোরিয়ার ঐতিহ্যগত অঙ্গীকারদাতা দেশ চীন ও রাশিয়াও বর্ধিত হারে অনিশ্চিত এবং অসাবধানী দেশটির উপর নাখোশ হয়ে রয়েছে। উপপররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেন, আমাদের বার্তা স্পষ্ট এবং সহজবদ্ধ, আর তা হল কিম জং উনকে চাপের প্রতি নতি স্বীকার করতে হবে, পরমাণুমুক্ত, বিশ্বাসযোগ্য ও অর্থবহ আলোচনায় ফিরে আসতে হবে, উত্তর কোরিয়াকে অনুধাবন করতে হবে যতক্ষণ তারা পরমাণুমুক্ত না হচ্ছে, তাদের বিরুদ্ধে বিকল্প ব্যবস্থা তীব্রতর হবে।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয়টি শুনলেন।
Welcome to English in a minute.
না, ঠিক এক মিনিটে নয়, মাত্র কয়েক মিনিটে ইংরেজি শেখার এই আয়োজনে আপনাদের স্বাগতম।
আর এই অনুষ্ঠান রেডিওতে শুনবেন, ওয়েবসাইটে দেখবেন প্রতি মঙ্গলবার।
সময় এখন খবর শোনার। সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ শোনাচ্ছেন আসানুল হক।
ওয়াশিংটনে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে বিক্ষোভকারীরা ধ্বনি দিয়েছেন, দেয়াল নয় সেতুবন্ধন চাই। প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোর সাথে আমেরিকার দক্ষিণ সীমান্তে দেয়াল তোলার যে প্রতিশ্রুতি দিয়েছেন তারই প্রেক্ষাপটে এই বিক্ষোভ। ট্রাম্প নির্বাচনী প্রচারাভিযানে মেক্সিকান অভিবাসীদের অপরাধী এবং ধর্ষণকারী বলে বর্ণনা করেছেন, তাদের অনুপ্রবেশ ঠেকানোর জন্যে দেয়াল নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। শনিবার রাতে বিক্ষোভকারীরা রাজধানীতে হোয়াইট হাউসের সামনে মোমবাতি জ্বালিয়ে অবস্থান নেন এবং পরে পেনসিলভেনিয়া অ্যাভিনিউয়ে ট্রাম্পের হোটেলের দিকে মিছিল করে যান। তারা ধ্বনি দিচ্ছিলেন, আমরা প্রেসিডেন্ট ইলেক্টকে প্রত্যাখ্যান করছি। সে সময় ওই এলাকার রাস্তা বন্ধ হয়ে যায়, পুলিশ যানবাহনগুলোকে বিকল্প রাস্তায় ঘুরিয়ে দেয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় আরও বিক্ষোভ হয়েছে। নিউ ইয়র্কে 2000-এর বেশি মানুষ ম্যানহ্যাটনের ইউনিয়ন স্কোয়ার থেকে ট্রাম্প টাওয়ারের দিকে মিছিল করে যায়। প্রেসিডেন্ট ইলেক্টের নিজস্ব ভবন ট্রাম্প টাওয়ারে তিনি তার ট্রানজিশন টিমের সাথে বৈঠক করছিলেন। সারা দেশের বিভিন্ন জায়গায় এবং ফেসবুকের মাধ্যমে আরও বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছে। নিউ ইয়র্কের বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড বহন করছিলেন যাতে লেখা ছিল ব্ল্যাক লাইভস ম্যাটার এবং নট মাই প্রেসিডেন্ট। তারা বলছেন তাদের আশঙ্কা ট্রাম্পের শাসনকালে এদেশে নাগরিক অধিকার লঙ্ঘিত হবে, অশান্ত পরিস্থিতি তৈরি হবে। লস অ্যাঞ্জেলেসেও প্রায় 6,000 মানুষ বিক্ষোভ করেছেন। ইরাকের সেনাবাহিনী বলছে তারা ইসলামিক স্টেটের জঙ্গিদের হাত থেকে নিমরুদের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। ইরাকের জয়েন্ট অপারেশনস কমান্ড বলছে সেনাবাহিনীর 9th ডিভিশন নিমরুদ শহর সম্পূর্ণ মুক্ত করেছে। শত্রুপক্ষের অনেকে হতাহত হবার পর ভবনগুলোতে ইরাকের পতাকা উত্তোলন করেছে। নিমরুদ প্রাচীন আসিরীয় রাজধানী। ইরাক সরকার গত বছর জানিয়েছিল যে শহরটি জঙ্গিরা ধ্বংস করেছে। সেনাবাহিনী কি প্রত্নতাত্ত্বিক কারণে গুরুত্বপূর্ণ জায়গাগুলো পুনর্দখল করেছে কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 2015 সালের এপ্রিল মাসে ইসলামিক স্টেটের পক্ষ থেকে প্রকাশিত ভিডিও চিত্রে দেখানো হয়েছিল পুরাকীর্তির স্থানগুলোতে লোকেরা দেয়ালের কারুকাজগুলো ইলেকট্রিক ড্রিল দিয়ে ভাঙচুর করছে। নিমরুদ মসুল শহর থেকে 30 কিলোমিটার দক্ষিণে, যেখানে ইরাকি সেনা এবং বিশেষ বাহিনী নিয়ন্ত্রণ নেবার জন্যে ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়ছে। নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চ শহরের 90 কিলোমিটার দূরে 7.8 মাত্রার শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে। ক্রাইস্টচার্চ হল দেশটির দক্ষিণের সাউথ আইল্যান্ডের সবচেয়ে বড় শহর। রাজধানী ওয়েলিংটন থেকে 200 কিলোমিটারের বেশি দূরে ওই ভূমিকম্পে ভবনগুলোতে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। সুনামির খবর পাওয়া গেছে। দেশটির জরুরি বিভাগ সাউথ আইল্যান্ডের উপকূলবর্তী বাসিন্দাদের উঁচু জায়গায় সরে যেতে বলেছে। ক্ষয়ক্ষতি বা কেউ মারা যাবার কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। দক্ষিণ কোরিয়ার কৌশলীরা একটি দুর্নীতি কেলেঙ্কারির ব্যাপারে এ সপ্তাহে দেশটির প্রেসিডেন্ট পার্ক গেন হাইকে জিজ্ঞাসাবাদ করার কথা। ওই কেলেঙ্কারির কারণে তার প্রশাসন অচল হয়ে পড়েছে। তার পদত্যাগের দাবিতে বিশাল সমাবেশ হয়েছে। সোলে কৌশলীর দপ্তর থেকে ইয়নহ্যাপ বার্তা সংস্থাকে একজন কর্মকর্তা বলেছেন, আমরা মঙ্গল বা বুধবারের মধ্যেই প্রেসিডেন্টকে জিজ্ঞাসাবাদ করতে চাই। প্রেসিডেন্টের প্রতি সমর্থন এক জরিপে 5% নেমে গেছে। কোনো অপরাধ মামলায় এই প্রথম দেশটির কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্ট কৌশলীদের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন। লক্ষ লক্ষ ডলারের একটি অর্থ কেলেঙ্কারির ব্যাপারে ওই তদন্ত হচ্ছে।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। অনুষ্ঠান পরিবেশনায় আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন তাওহিদুল ইসলাম, আর প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন নাসমান খালে। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি জয়তী দাশগুপ্ত আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন আর নিরাপদে থাকবেন।
This program has come to you from the Voice of America, Washington.